الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে মাদানী চ্যানেলের একটি আকর্ষণীয়, খুবই চমকপ্রদ এবং নেকিতে জজবা আনার মতো একটি অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আর আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আমরা ইনশাআল্লাহুল কারিম অনেকেই জানি বুখারী শরীফ সম্পর্কে, বরং প্রতিটি মুসলমানই জানে যে পবিত্র কোরআনুল কারিমের পরে এই বুখারী শরীফের অবস্থান দ্বিতীয়, অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের পরে পৃথিবীর সমগ্র স্তরের মুসলমানের কাছে বুখারী শরীফ বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব হিসাবে বিবেচিত। আর সেই বুখারী শরীফের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক পাক জবান দিয়ে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। কখনো কোনো ঘটনার প্রেক্ষাপটে হাদিসে পাক বর্ণনা করেছেন, কখনো হাদিসে পাকই কোনো ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে। তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই হাদিসে পাক বর্ণনার প্রেক্ষাপট, এর মধ্যে কোন ঘটনা সেটাও শুনব, পাশাপাশি ঘটনা সম্বলিত যে হাদিসে পাক সেটাও শুনব। শোনার মাধ্যমে আমরা আমাদের বরকত অর্জন করব, শিক্ষা অর্জন করব, নিজের জীবনে বাস্তবায়ন করব এবং অপর নিকট পৌঁছে দেব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সমস্ত সৃষ্টি কুলের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সবাই আমরা চাই আল্লাহ পাকের রহমত পেতে, আল্লাহ পাকের দয়া পেতে, আর এর অন্যতম একটি মাধ্যম হলো দুরুদে পাক। তাই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীর দুরুদকেও ভালোবাসি, আর যে যা ভালোবাসে সেটাকে বেশি বেশি স্মরণ করে। তাই আমাদের উচিত যে দুরুদে পাক বেশি থেকে বেশি পাঠ করা এবং নবীর মহাব্বতে পাঠ করা। হাঁটতে চলতে উঠতে বসতে দুরুদে পাক পড়া যায়, কিন্তু চিন্তা করুন যদি আপনি পবিত্র হয়ে সুগন্ধি লাগিয়ে কিবলামুখী হয়ে নবীর রওজার দিকে ধ্যান করে দুরুদে পাক পড়েন, লব্বাই ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দেন, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী তো আমার নবী আমার জানার চেয়েও নিকটে। তখন আমার নবী যদি আপনাকে আমাকে কবুল করে নেয়, স্বপ্নের দিদার দিয়ে ধন্য করে দেয় এবং তার প্রিয় এবং মোবারক দরবারে ডেকে নেয়, তাহলে আমরা কতটাই সৌভাগ্যবান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে নবীর পথে দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, জি, মুসলমানের প্রতিটি কাজ, ভালো কাজ, মুবাহ কাজ, যেটার মধ্যে না গুনাহ না সওয়াব, এই বিভিন্ন প্রেক্ষাপটে যত কাজ হয় প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যত ভালো হয় সওয়াব তত বেড়ে যায়, নিয়ত যদি খারাপ হয় তাহলে ভালো কাজও মন্দে পরিণত হয়। আজকে আমরা যে ঘটনা শ্রবণ করব সেটা নিয়তের বিষয়ে, যে বুখারী শরীফের প্রথম হাদিসে পাক নিয়তের বিষয়ে। এই হাদিসে পাক যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন সেটার প্রেক্ষাপট কী, সেটা কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এর মধ্যে কী মেসেজ রয়েছে, আমরা সেটা শ্রবণ করব। শ্রবণ করার পরে নিয়তের মাধ্যমে কীভাবে আমলকে বৃদ্ধি করা যায়, সওয়াবকে বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে আমরা শ্রবণ করব। আসুন আমরা বুখারি শরীফের যে প্রথম হাদিসে পাক সেই হাদিসে পাকটি শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কর্মসমূহ নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইন, অবশ্যই প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, মা নাওয়া, যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু, অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রসুলের দিকে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকেই পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার দিকে, তা অর্জন করার জন্য। আও ইমরো আতিন ইয়াতা জাউয়া জুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে। ফা হিজরতুহু, তার হিজরত পরিগণিত হবে সেই দিকে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে আমরা শ্রবণ করলাম এবং আরবি এবারতের পাশাপাশি তর্জমা শ্রবণ করলাম। আসুন আমরা এই হাদিসে পাকের তর্জমা শ্রবণ করি। বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। অতএব যার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকেই হবে। আর যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তার হিজরত সেদিকেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করলাম এবং বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্টভাবে বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী সম্বলিত। আর এই হাদিসে পাক থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করি সেটা হলো, এর ব্যাখ্যার মধ্যে এসেছে যে মুসলমানের প্রতিটি কাজ এর পূর্বে ভালো ভালো নিয়ত করতে হবে, কেননা মুসলমানের প্রতিটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজ নিয়তের কারণে বেশি সওয়াব হবে, সওয়াব বেড়ে যায়, আবার ভালো কাজ খারাপ নিয়তের কারণে গুনাহের মাধ্যম হয়ে যায়। জি প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, একটি উদাহরণ দিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। হাদিসে পাকের মধ্যে অগণিত উদাহরণ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। মনে করুন দুই ব্যক্তি খাবার খাচ্ছে, কোনো হোটেলে হতে পারে, বাসায় হতে পারে, দুজনেই খাবার খাচ্ছে, হালাল খাবার, মাছ ভাত গোশত ইত্যাদি। তো একজন বিসমিল্লাহ শরীফ পড়লো, দোয়া পড়লো, নিয়ত করলো, হে আল্লাহ খাবার খেয়ে যা শক্তি হবে তা দিয়ে আমি বাসায় গিয়ে মার খেদমত করব, আমি তোমার ইবাদত করব। তখন এই খাবার খাওয়াটা তার জন্য ইবাদত হয়ে গেল। ঠিক তার পাশে বসে একই আইটেম দিয়ে খাবার খাচ্ছে এক ব্যক্তি, সে নিয়ত করছে যে এই খাবার খেয়ে আমি চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব। অর্থাৎ এই খাবারের যা শক্তি হবে তা দিয়ে আমি গুনাহের কাজ করব। তখন প্রিয় ইসলামী ভাইরা, যদিও খাবার ছিল হালাল, কিন্তু তার নিয়তের কারণে সে গুণাগার হয়ে যাবে। খাবারের দোষ নেই, তার নিয়তের দোষ। তাই আমাদের উচিত হবে যে বেশি বেশি ভালো কাজ করা এবং ভালো কাজে ভালো নিয়ত করা। যদি আমরা খারাপ নিয়ত করি তাহলে ভালো কাজও আমাদের, নেকির কাজও আমাদের দ্বারা গুনাহে পর্যবেসিত হবে এবং আমরা গুনাহের মধ্যে পড়ে যাব। তাই আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কাজের সময় আমাদের নিয়তের বিষয়গুলোকে স্মরণ রাখতে হবে এবং নিয়ত এটা প্র্যাকটিস করতে হবে। পূর্বের জামানার মধ্যে পূর্ববর্তী ওলামাই কেরামদের কিতাব পড়লে, অধ্যয়ন করলে বোঝা যায় তারা নিয়তের বিষয়ে কতটা গুরুত্ব দিতেন এবং ধারাবাহিকভাবে নিয়তের বিষয়ে পড়াশোনা হতো। কিন্তু আজকে আমরা নিয়তের বিষয়ে অনেকটাই অজ্ঞ। যেমন আরেকটি উদাহরণ দিই, আমরা দোকানে চা খাই, বাসায় চা খাই বা চা পান করিও বলতে পারি, তো এটা কিন্তু এমনিতেই চলে যায়, কেউ পেপার পড়তে পড়তে, কেউ টিভি দেখতে দেখতে। কিন্তু এই যে চা পান করা, এটাও যে ইবাদত এবং এর মাধ্যমেও যে অনেক নিয়ত করা যায়, সওয়াব অর্জন করা যায়, এই বিষয়টা আমরা জানি না। তাই আসুন আজকে মাদানী চ্যানেলে বরকতে এটাও শিখে নেই যে আমরা যখনই চা পান করবো, এর একটা উদ্দেশ্য আছে, এটা হালাল খাবার, এটা যখন আমরা পান করব তখন বিসমিল্লাহ শরীফ বলে আমরা চায়ের পাত্রটি নিব হাতে, দেখব কোনো কিছু আছে কি না। যদি দেখে যে কিছু নেই, তখন পানের উপযুক্ত হওয়ার সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। অতিরিক্ত গরম খাবার খাওয়া মানবিক সুন্নত নয়, একটু সহনীয় পর্যায়ে আনা, তারপর আমরা এটাকে নিয়ত করব যে এই চা পান করে শরীরে যে একটা চাঙ্গা ভাব আসবে, শরীরের মধ্যে একটু ঝিমুনি যে ভাব বা অলসতার একটা পর্যায়ে চলে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, তো সেটা থেকে উত্তরণের জন্য আমি চা পান করছি। যখন আমি এই পরিস্থিতি থেকে অ্যাক্টিভ হয়ে যাব, তখন আমি ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের ইবাদত করব, ইলমে দিন শিখব, আমি মা বাবার খেদমত করব। এইভাবে যখন আমরা নিয়ত করব, তখন এই চা পান করাটাও ইবাদত হয়ে যাবে এবং একাধিক নেকি অর্জনের মাধ্যম হবে, পরিশেষে আলহামদুলিল্লাহ বলবো। তো এইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা প্রত্যেকটি কাজ, এই যে মাদানী চ্যানেল আমরা দেখছি, মাদানী চ্যানেলে অনুষ্ঠান হচ্ছে, দর্শকবৃন্দ দেখছে, এই দেখারও নিয়ত আছে। কেননা মাদানী চ্যানেল দেখাটাও ইবাদত। কারণ কি? কারণ মাদানী চ্যানেলের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কিছু দেখাই না। তো আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ পাকের সন্তুষ্টির সওয়াবের নিয়তে মাদানী চ্যানেল দেখছি, ইলমে দিন অর্জন করব, ইবাদত হয়ে যাবে, ভালো নিয়ত হয়ে যাবে এবং সেটা মনোযোগ সহকারে দেখারও চেষ্টা করতে হবে। তো এইভাবে আমরা আমাদের প্রতিটি কাজ, মুসলমানের প্রতিটি কাজকেই আমরা ইবাদতে পরিণত করতে পারি। এবং মনে রাখবেন যে নেকি বৃদ্ধির একটি অন্যতম সুকৌশল হলো এটাকে গবেষণা করা, আর নিয়তের মাধ্যমেই কিন্তু নেকি অনেক বৃদ্ধি পেয়ে যায়। যেমন এক ব্যক্তি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বললো, কিছু নেকি অর্জন করলো, তো এর মাধ্যমে সে নেকি পেয়ে গেল। কিন্তু সে যদি এই আমলটা আরও দশজনকে শিখিয়ে দেয়, তাহলে এই দশজন যে আমল করলো তার আমল নামে সেই নেকিগুলো চলে আসলো। তো এইভাবে সুকৌশলে নেকি বৃদ্ধি করা যায়। আল্লাহ পাক আমাদেরকে নিয়তের সঠিক জ্ঞান দান করুক। এবং বুখারী শরীফে যে হাদিসে পাক শ্রবণ করলাম, এটার মাধ্যমে যে নিয়তের জজবা সেটা আমাদেরকে পরিপূর্ণ দান করুক। আসুন প্রিয় ইসলাম ভাইরা, এখন এই যে বুখারী শরীফে যে হাদিসে পাক বর্ণিত রয়েছে, এখানে কোন হিজরত কিসের জন্য এবং আমল নিয়তের উপর নির্ভর করে এই বিস্তারিত বিষয়ে বর্ণনা করলেন, এর পিছনে প্রেক্ষাপট কি, আসুন আমরা শ্রবণ করি। মক্কায় দিন প্রচারের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছিলেন, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন, অমুসলিমদের দ্বারা, কাফির মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছেন, ইবাদতে বাধা, নেকির কাজে বাধা, বিভিন্নভাবে বাধা, জীবনের বিভিন্ন পদে পদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত হচ্ছিলেন। ঠিক সেই সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো হিজরতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এবং তাদের সাথে অনেক মহিলা তারাও মদিনার মধ্যে হিজরত করলেন। তো ঘটনা হয়েছে কি, মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় উম্মে কায়েস নামক এক মহিলার প্রেমে এক ব্যক্তি পড়ে যান। তো তাকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, কিন্তু উম্মে কায়েস নামক সেই মহিলা রাজি হননি। পরবর্তীতে সেও ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় হিজরত করে, কিন্তু ওই ব্যক্তি নাছোড়বান্দা, সে বিবাহ করবেই। সে আবারও কৌশলে তার নিকট প্রস্তাব পাঠালেন। তখন ওই মহিলা উম্মে কায়েস তিনি বললেন যে আপনি যদি মদিনায় হিজরত করে আসেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তখন ওই ব্যক্তি কি করলেন, সেও বিবাহ করতে আগ্রহী, প্রবল আগ্রহের কারণে সে মদিনায় হিজরত করলেন। এবং যখন হিজরত করলেন তখন সে উম্মে কায়েস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই ঘটনাটি কেউ জানত না। জিব্রাইল আলাইহিসসালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি তার যে হিজরত সেটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নয়, বা এই যে হিজরত ইসলামের জন্য সেটাও না, তিনি শুধুমাত্র ওই মহিলাকে বিবাহের জন্য হিজরত করেছেন। তো পরের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেক্ষাপটে এই হাদিসে পাকটি সাহাবা ইকরামদেরকে ডেকে বর্ণনা করলেন এবং বুঝিয়ে দিলেন যে তোমরা যেই উদ্দেশ্যে হিজরত করবে তো সেটার প্রতিদান তোমরা পাবে, এবং যার যে নিয়ত হবে সেটাই তার হিজরত হিসাবে গণ্য হবে। অনেকে এই হাদিসকে উম্মে কায়েস বলে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ঘটনা শ্রবণ করলাম, আজকে হতে পারে প্রথম এই ঘটনা আমরা শ্রবণ করলাম অনেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আমলগুলোকে কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন, আল্লাহ পাকও কত সূক্ষ্ম বিষয় তার হাবিবকে জানিয়ে দেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দেন যে অন্তরের ভিতরে লুকায়িত নিয়ত, এর মাধ্যমেও আল্লাহকে রাজি করা যায়, অন্তরের ভিতরে লুকায়িত নিয়ত দ্বারাও আল্লাহকে পাওয়া যায়, এবং ইসলামের সঠিক কাজ এবং আমলের মধ্যে যাতে দুনিয়াবি কোনো কিছু মিশ্রণ না হয়ে যায়, সেই ক্ষেত্রে ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এই হাদিসে পাকের মাধ্যমে, যে যেই নিয়তে যেই কাজ করবে সেটার ফল সে পাবে। আর মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম, এবং মুসলমানের আমল তার নিয়তের উপরে নির্ভরশীল, এই বিষয়ে হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা যাতে বেশি থেকে বেশি ভালো ভালো নিয়ত করি। প্রিয় দর্শক, আজ বর্তমান নিয়তের বিষয়ে আমরা অনেকটাই অবহেলিত, আমরা অনেকেই নিয়তকে তেমন গুরুত্ব দেই না। একটু চিন্তা করুন, আজকে যাদের অর্থ সম্পদ আছে তারা মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে যায়, হজ করে, উমরা করে, কিন্তু এটাও আমরা বলতে শুনেছি, হতে পারে আপনিও শুনেছেন, আপনি এর মধ্যে পড়ে যেতে পারেন যে সামর্থ্য আছে, মন ভালো লাগছে না, একটু ঘুরে আসি, কোথায় মক্কা মদিনায় ঘুরে আসি। এই যে ঘুরে আসা, নিয়ত কি, মেয়েকে বিয়ে দিব, কিছু গহনা কিনে নিয়ে আসি, শুনেছি আরব দেশে যে সাগর রয়েছে সাগরের পারে খুব সুন্দর মনোরম অবস্থা, সাগরের পারে একটু ঘুরে আসব, আর বিভিন্ন ভালো ভালো দর্শনীয় জায়গায় দেখে আসব, আসার সময় উমরা করে চলে আসব। অর্থাৎ আমাদের নিয়তগুলো আগে দুনিয়াবি, তারপরে পরিশেষে মক্কা মদিনায় গিয়েছি, উমরা না করলে কেমন দেখা যায়, এভাবে নিয়ত হয়ে যায়। এবার আপনি চিন্তা করুন যে আপনি আমি যদি কামিল মুমিন মুসলমান হয়ে থাকি তাহলে আমার নিয়ত কি হবে। আমার নিয়ত তো এটাই হবে যে কুল কায়না সৃষ্টি যার উসিলায়, যিনি মুমিনের জানের চেয়েও নিকটে, যে মহান ব্যক্তির নাম না নিলে মুসলমান হওয়া যায় না, যেই নবীর আদর্শ ফলো না করলে আল্লাহকে রাজি করা যায় না, সেই নবী রওজা পাকের মধ্যে আরাম করছেন, আমি গিয়ে নবীর দরবারে সালাতু সালাম জানাব। যে নবীর রওজার মধ্যে ফেরেশতারা রাত দিন সালাতু সালাম জানায়, এবং যারা একবার আসে দ্বিতীয়বার তারা সুযোগ পায় না, সেই নবীর রওজা পাকে যাওয়ার জন্য তো সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত থাকতো, আউলিয়ে কেরাম ব্যতিব্যস্ত থাকতো, কত আশিক অপেক্ষা করতে করতে জীবন দিয়ে ফেলেছে। সেই নবীর রওজায় যাওয়ার সেই কাবাগর, যে কাবা দেখার মাধ্যমে প্রথম নজরে দোয়া কবুল হয়, হাজারে আসওয়াদ পাথর চুমু দিলে গুনাহ ঝরে যায়, এই যে এগুলো জল্পনা কল্পনা, দু রাকাত নামাজ পড়ব কাবার সেই ছায়ার মধ্যে, মদিনা পাকে গিয়ে আমার দুঃখের কথা শোনাব, কোরআনের আয়াত অনুযায়ী যে নবী পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, কাকুতি মিনতি করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর নবীও যদি ওই ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে ক্ষমা করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাগফিরাত দান করে দেন। এই যে কোরআনের ভাষ্য অনুযায়ী সুসংবাদ, আমি এর উপর আমল করার জন্য যাব, আমি নবীর উম্মতি, আমি সেখানে গিয়ে আমার কাকুতি মিনতি পেশ করব, এই যে জল্পনা কল্পনা, এগুলো নিয়ত না করে আমি এক্সট্রা নিয়ত করছি, তারপরে ওগুলো নিয়ত করছি, প্রকৃত ইমানদারের, প্রকৃত আশেকের রসুলের নিয়ত হতে পারে না। তাই আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা বেশি থেকে বেশি ভালো কাজ করব, ভালো কাজে নিয়ত করব, আর মক্কা মদিনা যখনই যাওয়ার সৌভাগ্য অর্জিত হবে, আমার প্রিয় নবীর দরবারে গিয়ে আদব সহকারে হাজিরা দিব, উপস্থিত হব, সালাতু সালাম পেশ করব, দোয়া করব, নবীর উসিলা দিয়ে আল্লাহর পাকের দরবার দোয়া করব, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন। তাই আজকে আমরা ভালো নিয়ত করি যে আমরা আর কখনও প্রতিটি ভালো কাজ এর পূর্বে নিয়ত ব্যতীত ভালো কাজ করব না, অর্থাৎ নিয়ত করব, পাশাপাশি নিয়তকে আরও বেশি বৃদ্ধি করব, এর মাধ্যমে সাওয়াবও বৃদ্ধি করব। আজকে এ পর্যন্তই বুখারী শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে বিরতি নিচ্ছি, আর আজকে এখানেই আমরা এই ঘটনার মাধ্যমে যা শিখলাম সেটার উপর আমলের নিয়ত করছি এবং অপর নিকট পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।